তা ভগবান সর্বোপরি আছেন, তারপরে ব্রহ্মদেব ঋষি ইত্যাদি রয়েছেন, বাদরায়ণ থেকে আরম্ভ করা হয়েছে, ব্যাসদেব থেকে। কেন না গুরু পূজার নামান্তর ব্যাস পূজা, বা ব্যাস পূজার নামান্তর গুরু পূজা, ব্যাসদেব থেকে ধরা হলো কেন, শ্রীকৃষ্ণকে বাদ দেওয়া হচ্ছে কেন, ব্যাসদেব থেকে ব্যাস পূজা বলা হচ্ছে, তা ব্যাস পূজার মধ্যে কি কৃষ্ণ পূজা হচ্ছে না? আর পূজা পঞ্চকের অনুষ্ঠানের মধ্যে শ্রীকৃষ্ণেরও নমাস, ঠাকুর কথা হচ্ছে বেদব্যাসের থেকে আমাদের গুরু পরম্পরাটা ধরা হচ্ছে কেন, এর কি বৈশিষ্ট্য আছে? আমরা যদি বিচার করি তাহলে দেখব চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবতকেই প্রধান শিরোমণি বলে স্বীকার করেছেন সব জায়গায়, যেখানে চক্রবর্তী পাল বলছেন আরাধ্য ভগবান শ্রদ্ধাবন শিরোমণি বলে মেনে নেওয়া হবে। আমরা চৈতন্য মহাপ্রভুর অনুভবের সম্প্রদায়, আবার আরো উপরে যদি যাই তাহলে দেখব আমাদের পরিচয় হচ্ছে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, মানে ব্রহ্মকে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে, মাধ্য মানে উদ্ধার জানব। চার আচার্যের বর্ণনা আছে শাস্ত্রে, চার বৈষ্ণব আচার্য জগতে ভক্তি ধর্ম প্রচার করবে, ভবিষ্যৎবাণী করা আছে শাস্ত্রে, সম্প্রদায় বিহীন আছে মন্ত্রাস্তে বিপলামতা অতঃকালেও ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ীন। এই কলিকালে চার বৈষ্ণব সম্প্রদায়ের কথা উল্লেখ করা আছে, শ্রী ব্রহ্ম রুদ্র কনকা বৈষ্ণবা ইতি পাবনা সপ্তারস্তে করু ভাগ্যা ছুট করে পুরুষোত্তম। চার বৈষ্ণব সম্প্রদায়ের কথা লেখা আছে, চার বৈষ্ণব সম্প্রদায় এ জগতে ভক্তি ধর্ম প্রচার করবেন। চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্যকে মেনেছেন কেন? সত্য সিদ্ধান্তের উপরে খুব বিশেষ জোর দিয়েছেন মধ্যাচার্য, সেই জন্যই মধ্য সম্প্রদায়কে মেনেছেন। আর ভগবান এবং জীব এই দুই তত্ত্ব পৃথক, সুতরাং জীবধর্মই কবার কখনোই ঠিক কথা নয়, এটা বুঝাবার জন্যে তিনি এটা মধ্য সম্প্রদায় মেনেছেন। চার বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার্য বিষয়ের মধ্যে তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে যে অসম্পূর্ণতা, সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত প্রচার করেছেন। আলোচনা গভীর, তথাপি আউটলাইন দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমি গৌড়ীয় বেদান্ত সমিতির নগণ্য সেবক হিসেবে বলতে চাচ্ছি, কারো জন্মতিথি বা দিন আজকে সেই ক্ষেত্রে সাধারণ বেলায় যেরূপ উপরমের সুহাসী শুভেচ্ছা নিয়ে চলবার চেষ্টা হয়। আমিও আমার উদ্ধতন গুরুবর্গ থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত গুরুবর্গের অতিমস্ত জীবনী, তাদের শিক্ষাচার এইসব নিয়ে আলোচনা করেই আমার বক্তব্য রাখবার ইচ্ছা, কিন্তু সেই সময় তো নাই। তাহলে সংক্ষেপ ব্যবস্থা নিতে হয়। সংক্ষেপ ব্যবস্থা নিতে গেলে দেখা যাচ্ছে গুরুবর্গের যে অতিমস্ত চরিত্র ও তাদের অপ্রাকৃত শিক্ষা উপদেশ নির্দেশ সেগুলি প্রাকৃত কিছু নয়। আমরা এ সংসারে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যে শিক্ষা লাভ করছি, যে অভিজ্ঞান লাভ করছি, সবগুলোই নষ্ট ক্ষয়িষ্ণু ধ্বংস। এই জগতে কোনোদিকে বেঁচে মরতে থাকবার মতো কিছু জ্ঞান লাভ করছি। সংক্ষেপত খাওয়া ধরা থাকা, এর বাইরে যে একটা জগৎ আছে সে বিষয়ে আমরা চিন্তা করতে প্রস্তুত নেই। কেন? ইহ জগৎ, ইহ মানে ইহ জগৎ। তা ইহ জগৎ যখন আছে তখন পরজগৎ মুক্তি হয়ে আছে, পাশাপাশি শব্দ পরজগতের কথা আমরা চিন্তা করতে শিখছি না কেন? প্রশ্ন শাস্ত্রী, আমরা কি এখানকার খাওয়া পড়া থাকা নিয়েই সন্তুষ্ট থাকবো? এর থেকে আমাদের আর কিছু বিশেষ করণীয় কিছু নাই কি? এ প্রশ্ন শাস্ত্রী করা আছে, শাস্ত্রের বুঝানো আছে, প্রশ্নও করা আছে, এ প্রশ্নের উত্তরও দেওয়া আছে। আমার পূর্ববর্তী গোত্রী মহোদয় সকলেই মোটামুটি বিবেকসর উপায় করছে, নিত্য দাস এই কথাগুলো বুঝাবার চেষ্টা করেছেন আমাদের। আমিও তদনুসারেই বলি, আমরা কি শুধু এখানে খাওয়া পড়া থাকা নিয়েই ব্যস্ত থাকব? আমাদের কি আর বিশেষ কোনো কর্তব্য দায়িত্ব কিছু নাই? ভগবানের যে সৃষ্টি প্রকরণ তাতে আমরা দেখতে পাই ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন। বৃক্ষ তৃণগুণমতা পাখি পশু দৈত্য দানব মনুষ্য গোষ্ঠী সবই সৃষ্টি করেছেন, কিন্তু এই মনুষ্য জন্মে আত্মকল্যাণ চিন্তা করা সম্ভব হয়? অন্য জন্মে সেটা হয় না। সাধন ভজন করে আমরা যে ভগবানের পথ অনুসরণ করব, ভক্তি পথ অনুসরণ করব, এর সুযোগ সুবিধা নাই। দেবতাগণ যদিও আমাদের অফিসার গ্রেট, তারা তথাপি তারাও যদি ভগবানকে সত্য সত্য ভালোবাসতে চান তাহলে তাদের সেই মনুষ্যের গৃহে এসে জন্মগ্রহণ করে সাধন ভোজন করেই তাদের এগুলো দেওয়া হয়। এই কথাই তো শাস্ত্রে বলা আছে। সুতরাং দেখা যাচ্ছে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, নরতরুণ ভজনের মূল। এই জীবনে ছাড়া সাধন ভজন হয় না, সেজন্য মূল্য অধিক। অন্য জন্মে সাধন ভজন করা সম্ভব হয়। সেই দুর্গা মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি শুধুই কেবল খাওয়া পড়া থাকা নিয়ে ব্যস্ত হলাম, সময় নষ্ট হয়ে গেল। তাই শাস্ত্রের সব জায়গায় বলছেন, তোমরা কর্মী জ্ঞানী জড়িত ভর্তি হয়েও না। কেন? ওদের সবটাই বাধা, মূল মালিকের কাছে পৌঁছানো যাবে না, যায় না। সেই কথাই তো গীতা ভাগবতে সব জায়গায় লেখা। তাহলে আমরা কি করব? কর্মী চায় এ সংসারে কর্ম করে আমি থাকবো, ভালো থাকবো, আমার সম্পর্কিত দু চারজন ভালো থাকবে। জ্ঞানী চান তিনি নির্ভেদ অনুসন্ধান চিন্তা তার সুখ। কর্মী সুরভোগী, জ্ঞানী সূক্ষ্মভোগী, যোগীও তাই। তাহলে কি করব? এই পথগুলো যদি আমাদের নিশ্চিন্ত পথ না হয়, সুখকর পথ না হয়, তাহলে কোন পথ অবলম্বন করব আমরা? সব জায়গায় তো দেখছি এই কথা, সাধারণ সীমান যোগ মুকুন্দ সেবয়া জব তথাত্মান সুতরাং ভক্তিপথ অবশ্যই অবলম্বন করতে হবে। সেই ভক্তিপথ কি করে অবলম্বন করা যাবে? যদি আমাদের কোন প্রতিষ্ঠা না থাকে, সে বিষয়ে যদি আন্তরিকতা না থাকে, সে বিষয়ে যদি নিষ্ঠা না থাকে, তাহলে কি করে পাবো আমরা সেটা? শাস্ত্রে বলছেন তার উৎকর্মী কল্পিত কর্ম করতে করতে যতদিন পর্যন্ত না নির্বিদ না আসছে আমাদের, ততদিন তো কর্ম করতেই থাকবো আমরা। মত কথা শ্রবণা দেব বা শ্রদ্ধা যেমন না যায়, ভগবান দুঃখ করে বলছেন, বদ্ধজি আমার কথায় যতদিন রুচি বিশিষ্ট না হবে, আমার উপদেশ নির্দেশ শ্রবণে যতদিন তার আগ্রহ না থাকবে, সে ততদিন এই কর্মের মাঝেই বিচরণ করবে। কবু স্বর্গ কবু মর্তে নরকে বা কবু কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু, এই তো তার অবস্থা। কত ভালো না? তাই বলছেন ভক্তি পথাশ্রয় তাকে অবশ্যই করতে হবে। তিনি এ জগতে যতই জ্ঞান বিতরণ করুন, বিদ্যা শিক্ষা করুন, সবটার উদ্দেশ্য যদি ভগবানের সেবা না হয়, সাধন ভজন যদি না হয়, বৃথা পাণ্ডশ্রম। আমাদের যে বুদ্ধিবৃত্তি আছে, আমাদের যে ইন্টেলেকচুয়াল নিয়ে আমরা চলছি, আমাদের যে ট্যালেন্ট আছে, এই সবটার পিছনে থাকবে ভক্তিবাদ। ভক্তিকে বাদ দিয়ে আমাদের এক পাও চলবার উপায় নাই। সেই কথাই বলছেন বিদ্যা ভাগবতাবধি। আমরা যে জ্ঞান আহরণ করছি এ সংসারে, সবটাই নাস্তিক জ্ঞান। আজকাল এমনই অবস্থা হয়েছে আমাদের দেশে, যে দেশ গোটা পৃথিবীকে শিক্ষা দিচ্ছে। সেই দেশ এখন পরমুখাপি কি হয়ে গেছে, পাশ্চাত্য জন্য আমাদের কি দিচ্ছে, তারা যা বলছে ওটা ঠিক কথা, আর শাস্ত্রের সমস্ত কথা সব মিথ্যা হয়ে গেল। ভগবান নিজে মুখে যা বলছেন গীতা ভাগবত ডাইরেক্ট স্পিচ, সব মিথ্যা হয়ে যাচ্ছে। পাশ্চাত্য দেশ আমাদের কি দিচ্ছে, তারা যা বলছে সেটা আমরা মানব, এই তো অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু পাশ্চাত্যদের তো কিছু ভালো কথাই বলছে, সেগুলো করে নিচ্ছি না তো আমরা, তবে অন্ধ অনুকরণ তো করছি আমরা, ভালোটা পাবো কোথা থেকে, আমরা সব ভালো এবং তার সাবস্টেন্স এসেন্স সেন্ট্রাল আইডিয়া সবই তো আছে সনাতন শাস্ত্রে। আমরা ওখানে বাদ দিয়ে চলিবার চেষ্টা করছি কেন, আমাদের দৈনন্দিন জীবনে এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা মনে করছি আমরা খুব সুখ শান্তি লাভ করব। সুখ শান্তি কাকে বলা হবে, শুধু খাওয়া পড়া থাকা তা তো নয়, শাস্ত্র বলছেন এর ভিতরে নরমত্ব নাই, মনুষ্যত্ব নাই। কেন, মানুষ তাদের একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, সেই বৈশিষ্ট্য নিয়ে ছাত্র বলেছেন মানবত্ব বা মনুষ্য। মানুষকে বলা হলো রেশনাল বিং। যদি আমরা অ্যানিম্যালিটিকে যদি বাড়িয়ে তুলি তাহলে রেশনালিটি থাকে কোথায়, মানবের মানবত্ব কোথায় থাকে তাহলে। কিন্তু সাধারণভাবে দার্শনিক বিচারের মধ্যে পাওয়া যাচ্ছে কেবলমাত্র শুধু আমরা খাওয়া পড়া নিয়েই যদি থাকি তাহলে মনুষ্যের কর্তব্য কি করা হচ্ছে, মানুষ আকার হইবে কি হয়, করহ ভূতের কাম শাস্ত্রের কথা, সেই যেই পদকর্তা এইভাবে রচনা করে। আমাদের করণীয় কি, কর্তব্য কি, দায়িত্ব কি মনুষ্যের জীবনে, একমাত্র শাস্ত্রে বোঝানো হয়েছে। কাতবকান্তা কস্তে পুত্র সংসার বিচিত্র কৃত আয়াত তৎসং চিন্তায় তদিদম ভ্রাত। কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেতা এলে, কিবা কাজ করে গেলে পালে কি সুখ জীবনে, প্রশ্ন তত্ত্ব জিজ্ঞাসা। সব প্রশ্নের উত্তর শাস্ত্রে সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু আমরা যদি সেটা আলোচনা না করি, অভ্যাস যোগের মধ্যে যদি না রাখি, সেটা যদি অনুশীলন না করি, তাহলে এসব তত্ত্ব দর্শন জানবো কি করে, বুঝবো কি করে। শুধু তো আমরা জেনে রেখেছি তিনটে জায়গা, অন্তত শুনছি, দুটো জায়গাতে যেতে পারছি না, একটা জায়গায় আছি আমরা, জানলাম ভুল ভূব সর, এই তিনটে পর্যন্ত মোটামুটি খবর রাখছি। কিন্তু এই তিনটাতে তো কোনো ভালো কিছু নাই, তারপরে আরো চারটে লোক আছে, ক্রমশ ক্রমশ উন্নত উন্নততর অবস্থাটা বলা হয়েছে। সেখানে ব্রহ্মচর্য আশ্রমে যারা বাস করলেন, পরে যারা আবার সংসারে ঢুকলেন, তাদের জন্য একটা রূপ। নৈতিক ব্রহ্মচর্য যারা পালন করছেন তাদের জন্য একটা রূপ। তারপর একটা লোক আছে মানব প্রস্তুতির জন্য, একটা লোক আছে সন্ন্যাসীদের জন্য। বলছেন এই পাপটাই জড়মন মান্য, এটা কোনো ভালো কথা নাই। সূক্ষ্ম ব্যাপার কিছু আছে, জড় স্থূল জড় সূক্ষ্ম, শেষ হয়ে যাচ্ছে। গর্ভবস্থা মহাজনত সত্য, এই সপ্তলোক উর্ধ্বলোক সপ্ত অধলোক এই চতুর্থ ব্রহ্মাণ্ড খুব ভালো জায়গা নয়, মধ্যাবস্থা। শাস্ত্র বলছেন জেলখানা, জেলখানাটাকে কি কেউ বলবেন? স্বাধীনতা প্রাপ্ত স্থান, লোহার শিকল দিয়ে যদি কেউ বাঁধে আমাকে ভদ্রদশা, রূপর শিকল দিয়ে যদি বাঁধে আমার ভদ্রদশা, লৌহ শৃঙ্খলে যদি কেউ আমাকে বাঁধে ভদ্রদশা। বুঝতে হবে এটা, ভালো অবস্থা আছে, সাধন ভজনের ফল খুব উত্তম অবস্থা আছে। এই শিক্ষা তো আমাদের হয়নি, বাচ্চা বয়স থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা শুধু এই খাওয়া থাকা করার, আর কিছু না। কোন রকমে সংসারে বেঁচে বসতে থাকা যায় যাতে, সেই শিক্ষাই পেয়েছি। বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সবই ওই একই শিক্ষাই দিচ্ছে, নীতি আদর্শের শিক্ষা নয়। কিন্তু নীতি আদর্শ বাদ দিয়ে মানুষ কি মানুষ হতে পারে? শাস্ত্র তো এসব নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছেন, মানুষকে যে সৃষ্টি করলেন ভগবান তার ভিতরে ক্রাইটেরিয়া রয়েছে, নিরীশ্বর নির্নৈতিক। নীতি মানে না, নীতি আদর্শ মানে না, ঈশ্বরও মানে না, একটা গ্রুপ। তারপরে বলছেন নিরীশ্বর নৈতিক, নীতি মানে জননীতি মানে পবন টবন মানে না। তারপরে শ্রেষ্ঠ নৈতিক, ভগবান মানে নীতি মানে। তো কথাগুলো তো এইরকম ভাবে বুঝানো হয়েছে, চেতনতার ক্রমবিকাশ অনুসারে মানুষের মনুষ্যত্ব এসেছে। এই মানুষ সাধন ভজন করতে পারে, অপ্রাকৃত ভূমিকায় যেতে পারে সাধন ভজনের দ্বারা। সৃষ্টি যখন হল তখন তো সব নিউট্রন হেল করলাম, যারা আমরা তারা তো এই সংসারে এসে পড়েছি, কর্মকর্ম অনুভব করছি। আর রুচি পরীক্ষায় পাশ করা লোক যারা তারা তো সঙ্গে সঙ্গেই সেখানে চলে গেছে নিত্য মুক্ত। আর আমাদের বিশেষ রয়েছে নিত্য মন্ত্র, নিত্য মন্ত্র হলেও সাধন ভজনের দ্বারা আমরা আবার সেই স্থান লাভ করতে পারি। এ কথা শাস্ত্রে বুঝানো হলো। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে, তার শ্রীকৃষ্ণটা অর্জুনকে লক্ষ্য করে তিনি বলছেন, অর্জুন এখানে কেন কষ্ট পাও তুমি, কেন আমার কাছে চলো, আমার ধানে চলো, যেখানে গেলে এখানকার কোনো কষ্ট তোমার থাকবে না। আমাদের সকলেই তো দেশ বাড়ি সেই ধানে চিহ্ন, কেন সেটা হারিয়েছি কেন ভগবানকে ভুলে গিয়ে প্রীতি পরীক্ষায় ফেল করে এই জগতে একে পড়েছে। ফেল করে ফেল করেই থাকবো চিরদিন, আমাকে পাস করতে হবে না, উন্নত ভাব আমাকে লাভ করতে হবে না, কোন বোকায় বলে বেচারি খুব ভালো আছি। এখানে যেখানে সুখ শান্তির লেপ মাত্র নাই, দুঃখের খনিক নিবৃত্তিকে যেখানে মানুষ বলছে এইটাই সুখ শান্তি, সেখানে থেকে আমরা খুব আনন্দে আছি, বেশ আছি মাথায়। আবার কেন চেষ্ট বিষ্ট এইসব কথা আশ্চর্য লাগে, পিতাকে পাইলে যেন অতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাবোদয়। আমি নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে মায়ার নকর হইয়া চিরদিন ভুলে কথাগুলো।